আর লিসেনিং স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।
ঘুরে ঘুরে পার্কটা দেখতে লাগলো তিন কিশোর।
জায়গাটা কেমন যেন ভুতুরে, গা ছমছম করছে আমার।
কি ব্যাপার কিশোর, তুমি চুপ করে আছো কেন, কিছু ভাবছো মনে হচ্ছে?
নিচের ঠোঁটে চিমটি কাটা থামালো কিশোর।
হ্যাঁ, রাফাত চাচার ধারণা চুরি করেছে জেলেরা, সিনেমা কোম্পানির আর সবারও তাই ধারণা। তোমরা দুজন হয়তো এটাই ভাবছো।
ভাবছি তো, জেলে ব্যাটাদেরই কাজ, ব্যবসা খারাপ, খেতে পায় না, সেজন্যই চুরি করেছে।
আমার কিন্তু তা মনে হয় না।
অপেক্ষা করে রইল রবিন আর মুসা।
যন্ত্রপাতি চুরি করার পেছনে অন্য কারণও থাকতে পারে। কঙ্কাল দ্বীপ থেকে সিনেমা কোম্পানিকে তাড়াতে চাইছে, হয়তো কেউ পড়ে আছে ওই দ্বীপটায়, সে একাই থাকুক, এটাই হয়তো চায় ওই লোক।
টেরর ক্যাসেলের উপর জন ফিলবির যেমন মায়া বসে গিয়েছিল, কঙ্কাল দ্বীপের উপরও তেমন কারো আকর্ষণ আছে বলতে চাইছো? নইলে সিনেমা কোম্পানিকে তাড়াতে চাইবে কেন?
সেটাই রহস্য। চলো গুহাটা দেখে আসি।
পার্ক থেকে বেরিয়ে এলো ওরা। গাছপালার ভেতর দিয়ে পাহাড়ের দিকে উঠে গিয়েছে একটা পায়ে চলা পথ। আগের রাতের ঝড়ে ভেঙে পড়েছে অনেক গাছপালা, পথের উপর ডালপালা বিছিয়ে আছে, ওসবের মধ্যে দিয়ে চলতে বেশ অসুবিধা হচ্ছে, বিশেষ করে রবিনের। তার ভাঙা পা এখনো পুরোপুরি সারেনি। 10 মিনিট পর পাহাড়ের মাথার কাছে উঠে এলো ওরা। পাহাড় না বলে বড় টিলা বলাই উচিত, কিন্তু নাম পাহাড়, জলদস্যুর পাহাড়। ঠিক চূড়ার কাছে গুহার মুখ, খুদে একটা আগ্নেয়গিরি যেন। ভেতরে উকি দিল তিন গোয়েন্দা, একেবারে অন্ধকার। ভেতরে পা রাখলো ওরা, তেরছা হয়ে নেমে গিয়েছে সুড়ঙ্গ। সুড়ঙ্গ পেরিয়ে একটা গুহায় এসে পড়ল তিন কিশোর। বেশ বড় হলরুমের মতো একটা গুহা, লম্বাটে, শেষ প্রান্তটা সরু। সুড়ঙ্গ দিয়ে আলো এসে পড়েছে গুহার ভেতরে আবছা অন্ধকার। গুহার মাটি আলগা, হাঁটতে গেলে পা দেবে যায়, অসংখ্যবার খোড়া হয়েছে প্রতি ইঞ্চি, তার প্রমাণ এটাই। নিচু হয়ে এক মুঠো মাটি তুলে নিল কিশোর, আঙুলের ফাঁক দিয়ে ছাড়তে ছাড়তে বলল,
গুপ্তধন খুঁজছে লোকে, গত 600 বছরে কয় 600 বার খোড়া হয়েছে এখানকার মাটি আল্লাহ জানে। সব গাধা, এমন একটা খোলা জায়গায় এনে গুপ্তধন লুকিয়ে রাখবে, জলদস্যুদের এত বোকা ভাবলো কি করে?
ঠিক, ভেতরে আরো গুহা আছে মনে হচ্ছে, টর্চ আনলে ঢুকতে পারতাম।
গোয়েন্দাগিরি করছো, গুহায় ঢুকতে এসেছো, টর্চ আনোনি কেন? তুমি এনেছো?
গুহায় ঢুকবো ভাবিনি, আমিও বুঝতে পারিনি।
গোয়েন্দাদের জন্য টর্চ একটা অতি দরকারি জিনিস, সবসময় সঙ্গে রাখা উচিত। তবে আমিও রাখতে ভুলে যাই, আজ গুহায় ঢুকবো জানি, তাই মনে করে সঙ্গে নিয়ে এসেছি।
গুহার সরু প্রান্তে এসে দাঁড়ালো ওরা। টর্চ জ্বালল কিশোর, পাথরের দেয়ালে দেয়ালে অসংগত অবত প্রাকৃতিক মসৃণ। এখানেই হয়তো ঘুমত জলন্দপুর ওয়াস্ত্র, ঘষায় ঘষায় মসৃণ হয়ে গিয়েছে, কে জানে বন্দীদেরকে হয়তো হাত পা ভেঙে এখানেই ফেলে রাখা হতো। অসংখ্য ফাটল খাজে দেখা গেল দেয়ালের এখানে ওখানে এক পাশে। মাটি থেকে ফুট ছয়েক উঁচুতে একটা খাজে এসে স্থির হয়ে গেল টর্চের আলো, সাদা একটা বস্তু, উপরের দিকটা গোল।
খাইছে রে,
চেঁচিয়ে উঠল মুসা, ঘুরে দাঁড়িয়ে ছুট লাগাতে গেল। হঠাৎ অদ্ভুত একটা কাণ্ড, চমকে থেমে গেল সে। তারপরই তাকের উপর বসে আছে যেন মানুষের মাথার একটা খুলি, চক্ষু কোটর দুটো এদিকে ফেরানো, দাঁতগুলো বিভৎস ভঙ্গিতে হাসছে নীরব হাসি, দুই পাটি দাঁতের মাঝে সামান্য ফাঁক, ওই ফাঁক দিয়েই এলো যেন সেই কথাগুলো।
ভাগো, ভেগে যাও জলদি, আমাকে শান্তিতে একা থাকতে দাও, এখানে কোনো গুপ্তধন নেই।
কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ছুটতে শুরু করলো মুসা, ঠিক তার পেছনেই রবিন প্রায় উড়ে চলে এলো যেন সুড়ঙ্গের মুখের কাছে। পাথরে হোঁচট খেল মুসা, হুমড়ি খেয়ে পড়ল, তার গায়ে পা বেঁধে গিয়ে গোয়েন্দা সহকারীর ওপরেই পড়ল নথি। দুই সহকারীর গায়ে হোঁচট খেতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিল গোয়েন্দা প্রধান। হাঁচড়ে পাচড়ে উঠে দাঁড়াচ্ছে দুই সহকারী, ফিরে চাইল একবার কিশোর, না তাড়া করে আসছে না খুলি। পায়ে পায়ে এগিয়ে গেল আবার, নিচু হয়ে তুলে নিল টর্চ, ভয়ে হাত থেকে খসে পড়েছিল।
মরার খুলি কথা বলতে পারে না।
সময় পেয়ে সামলে নিয়েছে আবার তিন কিশোর, উঠে দাঁড়িয়েছে দুই সহকারী, পেছনে এসে দাঁড়িয়েছে, তাদের দিকে ফিরে বলল,
কথা বলতে জিহ্বা দরকার, কণ্ঠনালী দরকার, খুলির ওসব কিছু নেই।
না, খুলি হাসেনি, একটা মাথা দেখা যাচ্ছে, কোকড়া চুল। খুলি হাতে নিয়ে লাফিয়ে এলো এক মাথার মালিক, নিষ্পাপ কালো দুটো চোখের মণি জল জল করছে টর্চের আলোই।
তারপর চিনতে পারলে?
নিশ্চয়ই, প্রথমে দৌড় দিয়েছিলাম, তারপরে মনে হলো গলাটা কেমন চেনা চেনা, টর্চ তুলে নিতে আসা সাহস করেছি সেজন্যই।
মুসা আর রবিনের গোমড়া মুখের দিকে চেয়ে হা হা করে হেসে উঠল।
তার মানে ভয় পাইয়ে দিতে পেরেছি তোমাদের? হ্যাঁ, জলদস্যুর ভূত ভেবে কি একখানা কাণ্ডই না করলে।
আমি ভয় পাইনি, শুধু চমকে গিয়েছিলাম,
গম্ভীর গলায় বলল কিশোর পাশা। মুসা আর রবিন দুই সহকারীর পক্ষে সাফাই গাইতে গিয়ে থমকে গেল, সে ভেড়া বনে গিয়েছে যেন মুসা আর রবিন।
আমিও ভয় পাইনি, পা দুটো কথা শুনলো না, কি করবে, খালি ভাগিয়ে নিয়ে যেতে চাইলো।
আমারও একই ব্যাপার, ওই খুলির ওদিক থেকে কথা শোনা যেতেই পা দুটো চনমন করে উঠল, ছুটিয়ে বের করে নিয়ে যেতে চাইলো বাইরে, তাই তো ইচ্ছে করেই তো হোঁচট খেলাম।
দারুণ কৌতুক, মজার জোকস,
চলো বাইরে যাই, খোলা হাওয়ায় বসে আলাপ করি।
বাইরে বেরিয়ে এলো চার কিশোর, পাহাড়ের গায়ে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসল, তারপর পাপালোকে জিজ্ঞেস করল,
এখানে কখন এলে, কি করে জানলে আমরা গুহায় ঢুকব?
সহজ, নৌকা নিয়ে ঘোরাফেরা করছিলাম, তোমাদের বোট চোখে পড়ল, কোথায় যাবে বুঝতে পারলাম, দ্বীপের উল্টো দিকে বোট ভিড়িয়ে নেমে পড়লাম, গাছপালার আড়ালে আড়ালে চলে গেলাম ক্যাম্পের কাছে, দেখলাম পার্কের দিকে যাচ্ছ, নাগরদোলাটার কাছেই একটা ঝোপের ভেতর লুকিয়ে বসে রইলাম, বুঝতে পারলাম গুহায় ঢুকবে তোমরা, চট করে ঝোপ থেকে বেরিয়ে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে চলে এলাম এখানে, বসে রইলাম খাজের আড়ালে, খুলিটা ছিল অন্য একটা তাকে, আমি ওটাকে খাজে নিয়ে গিয়েছি।
কিন্তু লুকিয়ে দ্বীপে নামতে গেলে কেন, যেটিতে নৌকা বেঁধে এসে আমাদের সঙ্গে দেখা করলেই তো পারতে, এত সব লুকোচুরি কেন?
ওই যে গার্ড জিম রিভানের ভয়ে, দেখলেই তাড়া করে আমাকে, অবশ্য এখানকার সবাই তাড়া করে।
উজ্জ্বল দুটো চোখে বিষণ্ণতা,
কেন?
লোকের ধারণা আমি খারাপ, আমরা গরিব, তারপরও বিদেশি, কাজেই চোর, ফিশিং পোর্টে অনেক লোক আছে যারা সত্যি খারাপ, ওরাই চুরি করে, নাম দেয় আমাদের, বলে ওই গ্রেশন কুত্তাটার কাজ।
আমরা তোমাকে অবিশ্বাস করি না পাপু, কত রকম লোক আছে দুনিয়ায়, মানুষকে কষ্ট দিয়ে তারা মজা পায়, ওদের কথায় কান দিও না তো। আচ্ছা এটা বলো, গত রাতে এত তাড়াতাড়ি আমাদেরকে কিভাবে খুঁজে পেলে বলো তো?
সেটা তো সহজই, হাক স্টিভেনের রেস্তোরাঁয় ঝাড়ু দেই আমি, বাসন পেয়ালা মেজে দেই, $2 করে পাই রোজ, হাক খুব ভালো লোক, ও সাহায্য না করলে না খেয়েই মরতে হতো।
$2 দুজন মানুষের খাওয়া হয়, বেঁচে আছো কি করে?
ওই আছি কোনো মতে, পুরানো ভাঙা একটা কুঁড়ে ঘরে ঘুমাই। একসময় জেলেরা ওখানে ঝিনুক রাখত, কাজে লাগে না এখন, ফেলে রেখেছে, ভাড়া দিতে হয় না আমাকে। সিম আর রুটি কিনতেই খরচ হয়ে যায় $2। মাছ ধরতে জানি, তাই বেঁচে আছি। বাবা অসুস্থ, ভালো খাওয়া দরকার, কিন্তু কোথায় পাবো? মাঝে মাঝে বাবার কষ্ট দেখলে আর সইতে পারি না, ছুটে বেরিয়ে আসি কুঁড়ে ঘর থেকে, পাগলের মতো ঘুরে বেড়াই উপসাগরে, খুঁজে ফিরি সোনার মোহর। মানুষের দয়া আমি চাই না, ঈশ্বর আমাকে সাহায্য করলেই।
অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। নোনা পানি ছুঁয়ে ছুঁয়ে আসছে হাওয়া, শায় শায় শব্দ, সাগরের দীর্ঘশ্বাস যেন। কোমরের বেল্টে গোজা ছুরি খুলে নিয়ে খামোখায় মাটিতে গাচ্ছে পাপালো। থমথমে পরিবেশ হালকা করার জন্য একটু হাসল।
নিজের দুঃখের সাতকাহনি গিয়ে চলেছি, আসল কথা থেকে দূরে সরে গেছি অনেক। হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করছিলে?
আরে, গত রাতে এত তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে পেলে কি করে?
সকালে হাক স্টিভেনের ওখানে বাসন মাজছিলাম, হঠাৎ কানে এলো হাসাহাসি করছে কয়েকজন লোক। একজন বলল, গোয়েন্দা না, গোয়েন্দা আনাচ্ছে, আসুক না আগে, হাত দেখিয়ে ছাড়বো বেটাদের।
নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে হঠাৎ থেমে গেল কিশোর।
হাত শব্দটা কোনো বিশেষ ভঙ্গিতে উচ্চারণ করেছিল?
হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে?
ভ্রু কোচকালো পাপালো, জবাবের অপেক্ষা না করেই বলল,
ওই শব্দটা বলার সময় জোর দেয় সে, ঝড়ের সময় তোমাদের নিরুদ্দেশের খবর ছড়িয়ে পড়ল, বুঝে গেলাম কোথায় পাওয়া যাবে তোমাদেরকে।
পুরনো গলাবন্ধ শার্টের তলায় হাত ঢোকালো পাপালো।
আমাকে যখন বিশ্বাস করো তোমরা, একটা জিনিস দেখাচ্ছি।
ছুরিটা মাটিতে রেখে চামড়ার তেল চিটচিটে একটা থলে বের করে আনলো সে, প্লাস্টিকের সুতোয় বাঁধা মুখ। পাপালো বাঁধন খুলে হাসি হাসি গলায় বলল,
চোখ বন্ধ করো সবাই, হাত বাড়াও।
হাসলো তিন গোয়েন্দা, চোখ বন্ধ করে হাত সামনে বাড়ালো, সবার ডান হাতের তালুতে একটা করে বস্তু রাখল।
এবার চোখ খোলো।
অবাক হয়ে দেখল তিন গোয়েন্দা, তিনটে পুরনো সোনার মোহর। বুড়ো আঙুলের সাহায্যে চকচকে মুদ্রার ধারটা পরীক্ষা করল রবিন, ক্ষয়ে গিয়েছে। লেখাটা পড়ল,
১৬১৫।
চোখ বড় হয়ে গিয়েছে তার,
এত পুরনো স্প্যানিশ ডাবলুন।
হাতের মোহরটার দিকে তাকিয়ে আছে কিশোর।
জলদস্যুদের গুপ্তধন।
ইয়াল্লাহ, কোথায় কোথায় পেয়েছে এগুলো?
সাগরের তলায় বালিতে পড়েছিল, খুঁজলে আরো পাওয়া যেতে পারে। সিন্ধুক কোথাও লুকিয়ে রাখেনি ওয়ানিয়ার, নৌকা থেকে পানিতে ফেলে দিয়েছিল, অনেক আগের ঘটনা। সিন্ধুকটা নিশ্চয়ই পচে ভেঙে নষ্ট হয়ে গেছে, মোহরগুলো ছড়িয়ে পড়েছে বালিতে, ঢেউয়ের জন্য এক জায়গায় নেই এখন। একটা পেয়েছে স্কালিটন আইল্যান্ডের দক্ষিণে, একটা ডুবে যাওয়া ইয়টের কাছে। সুন্দর ইয়ট ছিল এককালে, ধ্বংস হয়ে গেছে এখন। কয়েকদিন পরে এই দুটো মোহর পেয়েছি আরেক জায়গায়, মনে হয় ওখানে আরো।
ওই হারামজাদা শুয়োরের বাচ্চা, এখানে কি করছিস?
চমকে ফিরে তাকালো তিন গোয়েন্দা। বিনয় জিম রিভারের একই মূর্তি, রাগে কাঁপছে, চোখ মুখ লাল, ছুটে আসছে বেকাদা ভঙ্গিতে, পাশে ঝুলছে অকেজো হাতটা।
হারামজাদা, একবার না বলেছি এদিকে পা মারাবি না, আজ তোকে এমন ধোলাই দেব।
জিমের দৃষ্টি অনুসরণ করে ফিরে তাকালো তিন গোয়েন্দা, তাদের পাশে নেই পাপাল। ছায়ার মতো নিঃশব্দে উঠে চলে গিয়েছে ওখান থেকে।
চোরটা তোমাদের কাছে কি চায়?
কিছুই চায় না, ও আনেনি আমাদেরকে, আমরা নিজেরাই এসেছি গুহাটা দেখতে।
কিশোরের দিকে চাইলো একবার জিম, নরম গলার স্বর,
ছেলেটা ভালো না, পাক্কা চোর, হাতে নাতে কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত, ওর কাছ থেকে দূরে থাকার পরামর্শই দেব আমি। এখন এসো, জোসেফ গ্রাহাম ফিরে এসেছেন, তোমাদেরকে যেতে বলেছেন।
ক্যাম্পের দিকে রওনা হলো ওরা, রাগ পড়ে গিয়েছে জিমের, অন্তরঙ্গ হয়ে উঠেছে ছেলেদের সঙ্গে।
গুহায় কেন গিয়েছিল? গুপ্তধন খুঁজতে? কিচ্ছুই নেই, সাগরের তলায় ছড়িয়ে গিয়েছে মোহর, কোনো দিনই আর পাওয়া যাবে না। তন্ন তন্ন করে খুঁজেছে লোকে, পায়নি। কখনো কখনো এক একটা মোহর সৈকতে পড়ে থাকতে দেখা যেত আগে, আজকাল আর তাও দেখা যায় না। সাগর দেবতা কোনো জিনিস নিলে আর ফেরত দেয় না। এই তো বছর দুই আগে $10,00,000 নিল।
$10,00,000?
হ্যাঁ, দেখো না, ওই টাকার জন্যই তো আমার এই হাতটা গেল।
ওকে যে বা হাত দেখিয়ে বলল জিম। কৌতূহলী হয়ে পড়ল তিন গোয়েন্দা। কাহিনীটা শোনাতে অনুরোধ করল জিমকে।
এক পরিবহন কোম্পানিতে চাকরি করতাম সে সময়। টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবার দায়িত্ব নিত কোম্পানি। আমি ছিলাম একটা আর্মার কারের গার্ড। ব্যাংক থেকে টাকা নিয়ে পৌঁছে দিতে হতো বিভিন্ন জায়গায়। কিছু নিয়মিত কাজ ছিল, তার মধ্যে একটা প্রাইভেট ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মেলভিলের ন্যাশনাল ব্যাংকে জমা দিয়ে আসা, দিয়ে আসতাম। ঠিকঠাক মতোই চলছিল সব। নির্দিষ্ট কোনো একটা পথ দিয়ে চলাচল করতাম না আমরা, আজ এ পথে তো কাল অন্য পথে, তারপরে আবার অন্য পথে। নির্দিষ্ট কোনো সময়ও মেনে চলতাম না। ডাকাত লুটেরাকে ফাঁকি দেবার জন্য এই সাবধানতা। কিন্তু তারপরেও একদিন একটা অঘটন ঘটে গেল।
জিমের কথা থেকে জানা গেল, ঘটনার দিন ফিশিং পোর্টের এক ব্যাংক থেকে টাকা নিয়ে মেলভিলে চলেছিল আর্মার কার। গাড়িতে দুজন লোক, ড্রাইভার আর জিম। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে দুপুরের খাবার খেতে নামলো দুজনেই। গাড়িটা পথের পাশে পার্ক করে সিন্ধুকে তালা লাগিয়ে তারপর ঢুকল রেস্টুরেন্টে। বসল গিয়ে জানালার কাছে, ওখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল গাড়িটা। খাওয়া শেষ করে বেরোলো দুজনে। হঠাৎ পাশে একটা পুরনো সিডান গাড়ি থেকে বেরিয়ে এলো মুখোশ পরা দুজন লোক, হাতে রিভলভার। ড্রাইভারের পায়ে গুলি করল একজন, আরেকজন বাড়ি মারল জিমের কাঁধে এবং মাথায়। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ল জিম। গার্ডের পকেট থেকে সিন্ধুকের চাবি বের করে নিল ডাকাতেরা। আমার কারে উঠে বসল। গুলির শব্দ কানে গিয়েছিল একজন কনস্টেবলের। ছুটে এলো সে, গুলি করল দুই ডাকাতকে লক্ষ্য করে। একজনের হাতে গুলি লেগেছিল, তবে গাড়ি নিয়ে পালিয়ে গেল ডাকাতেরা। পুলিশ স্টেশনে ফোন করে দিল কনস্টেবল, ছাড়া পড়ে গেল। রোড ব্লক করে দিল পুলিশ, কড়া পাহারা বসে গেল রাস্তায় রাস্তায়। সাজের একটু পরে পাওয়া গেল গাড়িটা, রক্তাক্ত এবং খালি, একটা পরিত্যক্ত বোট হাউজের কয়েক মাইল দূরে। বোঝা গেল জলপথে পালিয়েছে ডাকাতেরা। মাঝরাতে কোস্টগার্ডের পেট্রোল বোট একটা সাধারণ বোটকে ভাসতে দেখল উপসাগরে কঙ্কাল দ্বীপের কাছাকাছি। বোটে একজন কি যেন ফেলছিল পানিতে। তাড়াতাড়ি কাছে চলে এলো কোস্টগার্ডের বোট, দুজন লোক অন্য বোটটাতে। দুই ভাই ডিক এবং বার্ড ফিশার দুজনেই খুব ক্লান্ত, হাল ছেড়ে দিয়েছে। বার্ডের বাহুতে গুলির ক্ষত, রক্ত ঝরছে। লুট করা টাকার একটিও নোট পাওয়া গেল না বোটে।
ব্যাপারটা বুঝেছ তো? নোটের বান্ডিল পানিতে ফেলে দিয়েছিল দুই ডাকাত। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে পরে, কিন্তু একটা নোটও আর পাওয়া যায়নি পানিতে। ভিজে নিশ্চয় গলে ছিঁড়ে গিয়েছিল কাগজের নোট।
মহা হারামি তো বেটারা, ধরা পড়ল বটে কিন্তু টাকা ফেরত দিল না। তা বেটাদের জেল হয়েছিল তো?
হয়েছিল। এভারসনের রিভলভারের বুলেটে আহত হয়েছে বার্ড, কিন্তু বমাল ধরা যায়নি, আর তাই চার বছর করে জেল হয়ে গেল দুই ভাইয়ের। জেলখানায় ভালো ব্যবহারের জন্য অর্ধেক শাস্তি মওকুফ করে দেওয়া হয় ওদের। ছাড়াও পেয়েছে হপ্তা দুয়েক আগে, কিন্তু আমার হাত আর ফিরে পেলাম না। কাজও গেল কোম্পানি থেকে। এরপর আর ভালো কোনো কাজ পায়নি আজ পর্যন্ত। ইচ্ছে করে বেটাদেরও হাত ভেঙে দিই।
মুসার বাবা দাঁড়িয়ে আছেন জেটিতে, মোটর বোটে ডুবুরির পোশাক আর অন্যান্য যন্ত্রপাতি তুলছে জোসেফ গ্রাহাম।
এই যে যাও, বোটে উঠে যাও। চোখ বুঝে নির্ভর করতে পারো জোসেফের উপর, খুব ভালো ডুবুরি।
তিন গোয়েন্দাকে দেখে বলে উঠলেন মিস্টার রাফাত আমান। ছেলেদেরকে বোটে তুলে দিয়ে চলে গেলেন। বোট ছাড়ল জোসেফ গ্রাহাম। বেশ বড় সড় বোট, এক জায়গায় স্তূপ করে রাখা ডুবুরির সাজ সরঞ্জাম। ওগুলো দেখিয়ে বলল, ওগুলো আধুনিক জিনিস। তো ডুবুরির কাজ কেমন জানো টানো? মুসা জানালো প্রাথমিক পরীক্ষায় পাশ করেছে ওরা, সুরকেল ভালোই ব্যবহার করতে জানে। খুশি হয়ে জোসেফ বলল,
গুড, এবিসিডি থেকে আর শুরু করতে হলো না।
দ্রুত এগিয়ে চলেছে বোট, হলুদ একটা বয়ার কাছে এসে থামিয়ে দিল জোসেফ, নোঙর ফেলল।
আমাদের নিচে একটা ভাঙা জাহাজ আছে। না না, গুপ্তধন নেই, ডুবে যাওয়া বেশ কয়েকটা জাহাজ আছে এদিককার পানিতে, সবকটাই তন্ন তন্ন করে খুঁজেছে ডুবুরিরা। আমাদের নিচে একটা স্প্যানিশ ইয়ট আছে, অনেক বছর আগে ডুবেছে, এখানে মাত্র 25 ফুট গভীর পানি, নিশ্চিন্তে ডুব দিতে পারো, কোনো সমস্যা নেই।
ফেস মাস্ক আর ফ্লিপার পরে নিল ছেলেরা। টেনে টুনে পরীক্ষা করে দেখলো জোসেফ ঠিক মতোই পড়া হয়েছে। একটা আলমারি খুলে গ্যাস ট্যাঙ্ক, হোস কানেকশন এবং ভারী ড্রাইভিং বেল্ট বের করল সে।
এখানকার পানিও বেশ ভালো, পরিষ্কার, গরম, ওয়েট স্যুট পরার দরকার নেই। রবিন, প্রথমে তাহলে তুমি চলো আমার সঙ্গে, আর সবসময় কাছাকাছি থাকবে, হ্যাঁ, আলাদা হবে না এক মুহূর্তের জন্য, বুঝতে পেরেছ?
মাথা কাত করে সাই দিল রবিন। গ্যাস ট্যাঙ্ক এবং বেল্ট বাড়িয়ে দিল জোসেফ,
নাও এগুলো পরে নাও।
রবিন পরে নিতে লাগল, তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে রইল জোসেফ। না, পড়তে জানে ছেলেটা, ভালোই শিক্ষা দিয়েছেন ইন্সট্রাক্টর, ভাবল সে। বোটের পাশ থেকে ঝুলে আছে দড়ির সিঁড়ি, সিঁড়ি বেয়ে পানিতে নামল জোসেফ। সাগরের দিকে পিঠ দিয়ে হাত ছেড়ে দিল সিঁড়ি থেকে, ঝুপ করে পড়ল চিত হয়ে, ডুবে গেল। তারপর পরই একই কায়দায় ডুব দিল রবিন। ক্লিপার নেড়ে দ্রুত ডুব দিয়ে চলল, জোড়া লেগে গিয়েছে পায়ের ভাঙার হাড়, সাঁতরাতে তেমন কোনো অসুবিধে হচ্ছে না, কুসুম গরম পানি, স্বচ্ছ, খুব ভালোই লাগছে। তার নতুন এক পৃথিবীতে এসে প্রবেশ করেছে যেন। নিচে একটা বিশাল কালো ছায়া, ডুবে যাওয়া ইয়ট। জোসেফের পাশাপাশি জাহাজটার দিকে নেমে পড়ল রবিন, কাত হয়ে পড়ে আছে ইয়ট, সামনের দিকে বিরাট একটা ফাটল হা করে আছে। আরো কাছে গিয়ে দেখা গেল শ্যাওলায় ঢেকে আছে জাহাজের গা। রবিনের আগে আগে সাঁতরাচ্ছে এখন জোসেফ। ফ্লিপার নেড়ে চলে গেল জাহাজের উপর দিয়ে পেছনের দিকটাতে, দুটো বড় গলদা চিংড়ির উপরে নজর আটকে গেল রবিনের। আরো কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেল, হঠাৎ জোরে ঝাঁকুনি লাগলো পায়ে, থেমে যেতে হল। কিছু একটা শক্ত করে চেপে ধরেছে তার ডান পা। পানির তলায় এই প্রথম বিপদে পড়ল রবিন মিলফোর্ড, আতঙ্কিত হয়ে পড়ল, জোরে লাথি মেরে পা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না, চাপ বাড়ল পায়ে, পেছনে টানছে। পেছনে ফিরে তাকাতে চাইল রবিন, ফেস মাস্কে হাত লেগে গেল নিজের অজান্তেই, সঙ্গে সঙ্গে যেন অন্ধ হয়ে গেল সে, সামনে কিছুই দেখা যাচ্ছে না, পানি ঢুকে পড়েছে মাস্কের ভেতর। উত্তেজনায় ভুলে গেল কি করে পানি বের করে দিতে হয়। হঠাৎ কাঁধ চেপে ধরল কেউ, চমকে উঠল রবিন, ধরে নিল দানবটা এবার শেষ করতে এসেছে তাকে, কিন্তু না, পিঠের ট্যাঙ্কে 3 বার আলতো টোকা পড়ল। জোসেফ ফিরে এসেছে তাকে উদ্ধার করতে। শান্ত হয়ে এলো রবিন, উত্তেজনা আর আতঙ্ক চলে গেল, মনে পড়ল কি করে পানি বের করে দিতে হয়। মাথা ডান ধারে ঘোরাল, আস্তে করে একটা আঙুলে চাপ দিল মাস্কের বাঁ পাশে, সামান্য ফাঁক হলো মাস্ক, জোরে শ্বাস ফেলল সে, বুদবুদ তুলে বেরিয়ে গেল বাতাস, সঙ্গে নিয়ে গেল মাস্কের ভেতরকার পানি। আঙুল সরিয়ে আনতেই আবার জায়গা মতো বসে গেল মাস্ক, অন্ধকার সরে গেল চোখের সামনে থেকে। প্রথমেই জোসেফের উপর চোখ পড়ল রবিনের, এদিক ওদিক মাথা নাড়াচ্ছে লোকটা, আঙুল তুলে পেছনে তাকালো, ফিরে চাইল রবিন, হাই হাই, এর জন্য এত ভয় পেয়েছে সে? জাহাজের একটা দড়ি পেঁচিয়ে গিয়েছে তার পায়ে, বাঁকা হয়ে দড়ি ধরল রবিন, খুলে ফেলল পা থেকে। নিজের উপরে এখন রাগ হচ্ছে, অযথা আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েক ফুট দূরে সরে গিয়েছে জোসেফ, হয়তো এখনই ওঠার ইঙ্গিত করবে, কিন্তু না, উঠল না জোসেফ। ডান হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনের মাথা এক করে একটা রিং তৈরি করল, দেখালো রবিনকে, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। পাশে চলে এলো রবিন, দুজনের সাথে চলল আবারও। পুরো জাহাজের সামনে থেকে পেছনে একবার সাঁতরাল ওরা, তারপর চারিদিকে একটা চক্কর দিল। দুজন সাঁতারুকে বড় জাতের কোনো মাছ মনে করেছে হয়তো। অসংখ্য গলদা চিংড়ি দেখতে পেল রবিন। ইস, একটা স্পিয়ার গান যদি থাকত সঙ্গে, কয়েকটাকে ধরে নিয়ে যাওয়া যেত। আরো কিছুক্ষণ সাঁতরাল ওরা, তারপর উপরে ওঠার ইঙ্গিত করল জোসেফ। ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো দুজনে, কোনো রকম তাড়াহুড়ো করল না। মোটরবোটের তলা দেখা যাচ্ছে, অদ্ভুত কোনো দানব যেন। ভুস করে পানির উপর মাথা তুলল দুজনে, দড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল জোসেফ, তাকে অনুসরণ করল রবিন। আগ্রহী গলায় মুসা বলল,
কেমন লাগলো?
ভালোই লাগতো, কিন্তু গুবলেট করে ফেলেছি, দড়ি পেঁচিয়ে গিয়েছিল পায়ে, মাথা ঠিক রাখতে পারিনি।
জোসেফও জানালো কিছু কিছু ভুল করেছে রবিন, পানির তলায় কোনো কারণেই আতঙ্কিত হয়ে পড়া চলবে না। এর উপর ছোটখাটো একটা বক্তৃতা দিল, তারপর বলল ইয়োটার কাছ থেকে এরপর থেকে দূরে থাকতে হবে।
মন খারাপ করার কিছু নেই, পানির তলায় হঠাৎ বিপদে পড়ে গেলে মাথা ঠিক রাখা সত্যি কঠিন। রবিনের কপাল ভালো, দড়িতে পা আটকেছে, অক্টোপাসের কবলে পড়েনি। তবে অক্টোপাস কিংবা হাঙর আক্রমণ করে বসলেও মাথা ঠান্ডা রাখতে হবে। না না, চমকে ওঠার কিছু নেই, এদিকার পানিতে ওই দুটো জীব দেখা যায় না খুব একটা। হ্যাঁ, এবার হচ্ছে মুসার পালা।
তাড়াতাড়ি তৈরি হয়ে নিল মুসা, দড়ির সিঁড়ি বেয়ে নেমে গেল দুই ড্রাইভার। পানির তলায় ডুবে গেল মাথা, কি ঘটেছে পানির তলায়? কিশোরকে খুলে বলল রবি,
পরের বার আর এমন ভুল।
একটা ডাক শুনে থমকে গেল রবিন, একবার তাকালো, 100 গজ দূরে ছোট্ট একটা পালের নৌকা নিঃশব্দে এগিয়ে আসছে, হাত নেড়ে তাদেরকে ডাকছে পাপালো। দেখতে দেখতে কাছে চলে এলো, দ্রুত অভ্যস্ত হাতে পাল নামিয়ে ফেলল পাপালো, হাসল, ঝকঝক করে উঠল সাদা দাঁত।
আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক খারাপ কথা বলেছে জিম, বিশ্বাস করেছে তো?
না, ওসব বিশ্বাস করিনি, তোমার সম্পর্কে কোনো খারাপ ধারণা আমাদের নেই।
বোটে ফেলে রাখা ডুবুরির সরঞ্জামগুলোর দিকে চাইল একবার সে, চকচক করছে চোখ, গলার স্বর নির্লিপ্ত রেখে বলল,
ইয়টের কাছে যেতে এত সাজ সরঞ্জাম লাগে না, পানি খুবই অল্প, কোনো যন্ত্রপাতি ছাড়াই যেতে পারি আমি ওখানে।
আচ্ছা, শুনেছি গ্রিক স্পঞ্জ শিকারীরা যন্ত্রপাতি ছাড়াই 100 ফুটের বেশি পানির তলায় ডুব দিতে পারে, কথা কি সত্য?
ঠিকই শুনেছ, আমার বাপ 200 ফুট নিচে চলে যেতে পারত, কোমরে একটা দড়ি বাঁধা থাকত শুধু টেনে তোলার জন্য, দম রাখতে পারত 3 মিনিট, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে বাবা, আর কোনোদিন ডুব দিতে পারবে না। প্রায়ই বলে আবার গ্রিসে ফিরে যেতে ইচ্ছে করে তার, কিন্তু টাকা কোথায়? যদি কোনোদিন গুপ্তধন পেয়ে যাই, বাবাকে নিয়ে দেশে চলে যাব, আমি একটা মোটরবোট কিনব, মাছ ধরব সাগরে। আহা, ওখানকার জেলেদের জীবন কত সুন্দর। আগামীকাল গুপ্তধন খুঁজতে যাব, আমার সঙ্গে যাবে তোমরা?
হ্যাঁ, নিশ্চয়ই যাব, খুব মজা হবে। কিন্তু
এতক্ষণ চুপচাপ কথা শুনছিল কিশোর, তারপর বলল,
শুধু গুপ্তধন খুঁজলে আর সাঁতার কেটে বেড়ালে তো চলবে না, আমাদের যে কাজে এসেছি তাও কিছু করা দরকার।
কি ব্যাপার, তোমার কি ঠান্ডা লাগলো নাকি আবার?
কিশোর কোনো জবাব দেবার আগেই বলে উঠল,
খবরদার, ঠান্ডা লাগলে কিন্তু ডুব দিও না, ভীষণ কান ব্যথা করবে। আচ্ছা চলি এখন তাহলে, কাজ আছে, কাল দেখা হবে।
আবার পাল তুলে দিল পাপালো, চলতে শুরু করল নৌকা, রোদে চকচক করছে উপসাগরের পানি, তাতে ভর করে উড়ে চলল যেন হালকা পালের নৌকা। কয়েক মিনিট পর পানির উপর মাথা তুলল মুসা আর জোসেফ। বোটে উঠে এলো, ফেস মাস্ক খুলে ফেলল মুসা, পিঠে ট্যাঙ্ক বেঁধে মাস্কটা টেনে নামালো মুখের উপর, জোসেফের পিছু পিছু পানিতে নামল।
রবিন, জানো কি দেখেছি?
কি কি দেখেছ?
কিছু একটা দেখেছি ইয়টের ফুট পঞ্চাশেক তফাতে। উঠে আসছি তখন, বালিতে পড়ে আছে চকচকে, আমার মনে হয় মোহর। আবার যখন ডুব দেব দেখে আসবো ওটা।
তুমি শিওর?
ঠিক শিওর না, তবে চকচকে কিছু একটা দেখেছি এটা ভুল নয়। এখানকার লোকে তো বলেই উপসাগরের তলায় ছড়িয়ে গেছে মোহর, মাঝে মাঝে পাওয়াও যায়।
কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রবিন। ভেসে উঠেছে কিশোরের মাথা, তার পাশেই জোসেফ। কিশোরের ফেস মাস্ক সরে গিয়েছে এক পাশে, তাকে ধরে রেখেছে জোসেফ, ঠেলে দিচ্ছে বোটের দিকে। রবিন জিজ্ঞেস করল,
কি হয়েছে?
তেমন কিছু না, কি করে জানি মাস্ক সরে গেল ওর, ভাগ্য ভালো গভীর পানিতে ছিল না।
বোটে উঠে এলো দুজনেই, বিধ্বস্ত দেখাচ্ছে কিশোরের চেহারা। মাস্ক খুলে রাখতে রাখতে কিশোর বলল,
কান ব্যথা করছিল, হাঁচি পেল, হঠাৎ আটকাতে পারলাম না, মাছ সরে গেল, পানি ঢুকে গেল মুখে, মাস্ক আর জায়গা মতো সরাতে পারলাম না।
তোমার তো দেখছি ঠান্ডা লেগেছে, আজ আর ডুব দিতে পারবে না, আগামী 3-4 দিনেও পারবে বলে মনে হয় না আমার।
আমারও তাই মনে হচ্ছে, গতকাল প্লেনে এয়ার কুলারের বাতাস একটু বেশি ঠান্ডা ছিল, তার উপর রাতে বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা ধরে ফেলেছে।
শোনো, পুরোপুরি সুস্থ না হয়ে আমার মনে হয় আর ডুব দেওয়া ঠিক হবে না তোমার, হাঁচি বা কাশি যদি থাকে তো নয়। ঠিক আছে, তুমি বসো, মুসা আর রবিনকে ঘুরিয়ে আনি কয়েকবার, নাকি তোমরাও যেতে চাও না?
না না, যেতে চাইবো না কেন।
পালা করে ডুব দিতে লাগলো মুসা আর রবিন। প্রথমবারের চেয়ে বেশ কিছুক্ষণ ডুবে থাকলো, এবার চকচকে একটা জিনিস আবার দেখা যায় কিনা সেদিকে নজর রাখলো দুজনেই। বিকেল হয়ে গেল, আর কোন রকম বিপদ ঘটল না সেদিনকার মতো। সেদিনকার মতো কাজে ইস্তফা দেবার সিদ্ধান্ত নিল জোসেফ, অনুমতি চাইল মুসা। কি ভেবে রাজি হয়ে গেল তাদেরই ইন্সট্রাক্টর। অনেকক্ষণ পরে শঙ্কিত হয়ে পড়েছে জোসেফ। এই সময় ভেসে উঠল মুসার মাথা, বোটে এসে উঠল, এক হাতে মুঠ করে রেখেছে কিছু একটা, ফেস মাস্ক খুলে ফেলল মুসা।
দেখো,
মুসার খোলা মুঠের দিকে চাইল তিনজন, একটা উজ্জ্বল বড় মুদ্রার ধারগুলো ক্ষয়ে গিয়েছে।
একি
ডাবলুন? মুসার হাত থেকে মোহরটা তুলে নিয়ে ভালো করে দেখল,
1712 সালের স্প্যানিশ।
মুসা, খবরদার এটার কথা কাউকে বলো না।
কেন, ছিনিয়ে নেবে?
না, তা নেবে না, তবে শয়ে শয়ে লোক চলে আসবে গুপ্তধন খুঁজতে, একেবারে 12টা বাজিয়ে ছাড়বে আমাদের শুটিং এর।
ইউ আর লিসেনিং স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।